আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হারাম। আত্মার দোয়া, হে দয়ালু পালনকর্তা, যে কেউ এই পুস্তিকা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম পড়ে বা শুনে নিবে, তাকে নিজের আত্মীয় স্বজনদের সাথে সর্বদা ভালো আচরণ করার তৌফিক দান করুন এবং তার পরিবার সহ তাকে বিনা হিসেবে ক্ষমা দান করুন। আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ভক্তি ও ভালোবাসার কারণে দিনে ও রাতে আমার উপর তিনবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাকের উপর হক হল তার ওই দিনের ও ওই রাতের গুনাহ ক্ষমা করে দেওয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকাল যাকে দেখা যায় সেই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে বসে। কোথাও মা ছেলের মধ্যে মতবিরোধ, আবার কোথাও ভাই বোনের মধ্যে ঝগড়া করতে দেখা যায়, মামা ভাগ্নের মধ্যে মতবিরোধ, আর কোথাও চাচা ভাতিজার মধ্যে নারাজি দেখা যায়। মোট কথা, চারিদিকে পরিবারের মধ্যে বিভেদ লেগে রয়েছে। নিজের মধ্যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার স্পৃহা বৃদ্ধি করতে এবং স্বয়ং নিজের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য শিক্ষণীয় একটি ঘটনা লক্ষ্য করুন। যেমন এক বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এক নেককার অনারবী লোক আমার বন্ধু ছিল, আসে মক্কায় মুকারামার পাশে থাকত, সারা রাত কাবা শরীফে তাওয়াফ করত আর সর্বক্ষণ কোরআনে পাকে তেলাওয়াত করত। অনেক বছর যাবৎ তার এই ধারাবাহিকতা অব্যাহত রইল। একবার আমি তাকে কিছু স্বর্ণ আমানত দিলাম আর আমি ইয়েমেন চলে গেলাম। যখন ফিরে আসলাম ততদিনে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গিয়েছিল। সুতরাং আমি তার সন্তানদের কাছে গেলাম এবং সমস্ত ঘটনা খুলে বলে আমার আমানত ফেরত চাইলাম। তারা বলল, আল্লাহ পাকের শপথ, তুমি যা বলছো আমরা তার কিছুই জানি না, আর না আমরা আমানতের ব্যাপারে কিছু জানি। এমন কথা শুনে আমি খুবই চিন্তিত হলাম যে হায় আফসোস, আমার এতগুলো সম্পদ নষ্ট হয়ে গেল। এই পেরেশান অবস্থায় আমার সাথে হযরত সাইয়েদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো। তিনি আমাকে চিন্তিত দেখে তখন জিজ্ঞাসা করলেন, হে আমার ভাই, এত চিন্তা ও পেরেশান কেন? আমি আমার পুরো ঘটনা খুলে বললাম। তো তিনি আমাকে বললেন, জুমার দিন অর্ধরাতের সময় মাতাফ অর্থাৎ তাওয়াফ স্থলে কেউ না থাকলে তখন রুকন ও মাকাম অর্থাৎ রুকনে ইয়ামানি ও মাকামে ইব্রাহিম এর মাঝখানে দাঁড়িয়ে উঁচু আওয়াজে ডাক দিবে, হে অমুক। যদি সে সত্যি আল্লাহ পাকের মকবুল ও নেককার বান্দা হয় তবে তার রুহ তোমার সাথে কথা বলবে। ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি তার কথা মতো জুমার রাতে অর্ধরাতের সময় যখন তাওয়াফ স্থল খালি হল তখন মাকামে ইব্রাহিম ও রুকনে ইয়ামানির মাঝখানে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে তাকে ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না আর আমিও হতাশ হয়ে ফিরে আসলাম। যখন সকাল হল আমি সাইয়েদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইকে বললাম, আমি তাকে ডেকেছি কিন্তু আমাকে কোনো উত্তর দেয়নি। এটা শুনে সাইয়েদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন আর আমাকে বললেন, আফসোস, ওই লোক নেককার লোকদের অন্তর্ভুক্ত ছিল না। তবে তুমি এখন এক কাজ করো, তুমি ইয়েমেন চলে যাও, ওখানে অমুক স্থানে বারহুত নামক একটি কূপ রয়েছে যেটাতে আজাব দেওয়া লোকদের রুহসমূহ একত্রিত হয়ে থাকে আর ওই কূপটি জাহান্নামের মুখে রয়েছে। অর্ধরাতের সময় ওই কূপের কিনারায় দাঁড়িয়ে তাকে ডাক দিবে, হে অমুকের রুহ, তখন তার রুহ তোমার সাথে কথা বলবে। ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি ইয়েমেন গেলাম আর অর্ধরাতের সময় বারহুত নামক কূপের পাশে গিয়ে বসলাম। আমি দেখলাম যে দুইজন ব্যক্তিকে এনে ওই কূপে নিক্ষেপ করা হলো। তারা উভয়ে কান্না করছিল। একজন অপরজনকে বলল, তুমি কে? অপরজন বলল, আমি ওই জালিম ব্যক্তির রুহ যে দুনিয়াতে বাদশাহর পাহারা দিচ্ছিলাম আর হারাম খেতাম। মালাকুল মওত আলাইহিস সালাম আমাকে এই কূপে নিক্ষেপ করেছে আর এখন আমাকে আজাব দিতে থাকবে। অপরজন বলল, আমি আব্দুল মালিক বিন মারওয়ানের রুহ যে নাফরমান ও জালিম ব্যক্তি ছিল আর এখন আমাকে এই কূপে আজাব দেওয়ার জন্য আনা হয়েছে। যখন আমি ওই দুইজনের চিৎকারের আওয়াজ শুনলাম তখন ভয় আমার শরীরে পশম দাঁড়িয়ে গেল। অতঃপর আমি ওই কূপের দিকে মুখ করে উঁচু আওয়াজে ডাক দিলাম, হে অমুক। তখন ওই ব্যক্তির আওয়াজ আসলো, লাব্বাইক, অর্থাৎ আমি হাজির। আর এই অবস্থা ছিল যে তাকে আজাব দিতে গিয়ে আর এই অবস্থায় ছিল যে তাকে আজাব দিতে গিয়ে মারা হচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আমার ভাই, ওই আমানতগুলো কোথায় যা আমি তোমার কাছে রেখেছিলাম? সে উত্তর দিল, ওই আমানতগুলো অমুক জায়গায় অমুক সিঁড়ির নিচে পোতা আছে। এরপর আমি প্রশ্ন করলাম, হে আমার ভাই, কোন গুনাহের কারণে তোমাকে হতভাগাদের স্থানে রাখা হয়েছে? সে বলল, আমার বোনের কারণে। কারণ এটা যে আমার এক গরিব বোন আমার থেকে অনেক দূরে এক অনারব দেশে থাকত, আমি তার প্রতি কোনো পরোয়া না করে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গিয়েছিলাম এবং মক্কায় মুকাররমায় থাকতে লাগলাম। আর ওই সময় তার ব্যাপারে আমার না কোনো চিন্তা হলো আর না আমি তার ব্যাপারে আগত কোনো ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেছি। যখন আমার ইন্তেকাল হলো তখন আল্লাহ পাক আমাকে পাকড়াও করেন আর আমাকে বললেন, তুমি কিভাবে নিজের বোনকে ভুলে গেলে, অথচ তার পরিধানের কাপড় ছিল না আর তুমি কাপড় পরিহিত অবস্থায় জীবন অতিবাহিত করেছ। সে ক্ষুধার্ত ছিল আর তুমি পেট ভরে খেয়েছ, সে পিপাসার্ত ছিল আর তুমি পিপাসা নিবারণ করেছ। আমার ইজ্জত ও জালালের শপথ, আমি আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীদের উপর দয়া করব না। এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, একে নিয়ে যাও আর বারহুত নামক কূপে নিয়ে নিক্ষেপ করো। মালাকুল মওত আলাইহিসসালাম আমাকে কূপে নিক্ষেপ করল আর আমাকে এখানে কঠিন আজাব দেয়া হচ্ছে। হে আমার ভাই, তুমি আমার বোনের কাছে গিয়ে আমার জন্য ক্ষমার আবেদন করো, যদি সে মাফ করে দেয় তবে হয়তো আমার জন্য আজাব থেকে মুক্তির উপায় হবে, কেননা আল্লাহ পাকের নিকট আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ব্যতীত আমার অন্য কোনো গুনাহ নেই। অর্থাৎ সে আসলেই নেকার লোক ছিল, ব্যাস তার দ্বারা শুধুমাত্র ওই ভুলটি সংঘটিত হয়েছে যে সে বোনের ব্যাপারে উদাসীন ছিল। সেই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি তার ভাষ্যমতে ওই স্থানে গেলাম যেখানে সে আমানত পুঁতে রেখেছিল, সেখানে জমিন খনন করে আমার আমানত নিলাম। এরপর তার বোনের কাছে গেলাম আর তাকে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা খুলে বললাম। তখন সে কাঁদতে লাগলো, অতঃপর আমি তার ভাইয়ের মুক্তির জন্য তার কথাগুলো তাকে বললাম। তখন সে আল্লাহ পাকের দরবারে মুখাপেক্ষিতার আরজ করতে লাগলো। আমি তাকে কিছু দুনিয়াবী সম্পদ দিলাম আর সেখান থেকে চলে আসলাম। ব্যাস, প্রতিটি মুমিনের উচিত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে মানুষ যতই পরহেজগার হোক না কেন, আমানতদার ও বিশ্বস্ত হোক না কেন, যদি বিনা কারণে মা বাবা অথবা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে আর তাদের উপর অন্যায় করে, অথবা খালা মামা চাচা দাদা দাদি নানা নানি অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে, তবে সেটার পরিণাম খুবই ভয়াবহ হতে পারে। বর্তমান যুগে কারোর সাথে হয়তো মায়ের সাথে মিলে না, নতুবা বাবার সাথে, কেউ নিজের বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে বসে, আবার কেউ ভাইয়ের সাথে, কেউ খালার সাথে, আর কেউ মামার সাথে ঝগড়া বিবাদ করে বসে, আর কাউকে দেখা যায় চাচার সাথে ঝগড়া করে। মোট কথা, অনেক লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শিকারে আছে। হ্যাঁ, যদি কোনো জায়েজ কারণে পরস্পরের মধ্যে নারাজি হয় তবে তাতে কোনো অসুবিধা নেই, যেমন মা বাবা এজন্য ছেলের প্রতি অসন্তুষ্ট যে দাড়ি কেন রেখেছ, তবে এমত অবস্থায় চাই মা বাবা নারাজ হোক তাদের নাজায়েজ চাহিদা পূরণ করবেন না। স্মরণে রাখবেন, যেখানে আল্লাহ পাক ও তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে, সেখানে তার মোকাবেলায় মা বাবার হুকুম মান্য করবে না। আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার হুকুম দিয়েছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গোফ ছোট করো আর দাড়ি লম্বা করো, ইহুদিদের মতো আকৃতি বানিও না। দেখুন, যেখানে দাড়ি রাখার ব্যাপারে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশ রয়েছে, সেখানে মা বাবার কাছ থেকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যেখানে শরীয়ত মা বাবাকে জিজ্ঞাসা করার অনুমতি প্রদান করেছে সেখানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন, যেমন নফল হজ বা উমরার জন্য যেতে হয় তবে মা বাবার কাছ থেকে জিজ্ঞাসা করবেন, যদি তারা নিষেধ করে তবে করবেন না। এই মাসআলাও মাথায় রাখবেন যে যদি কারো উপর হজ ফরজ হয় তবে যদি মা বাবা অনুমতি না দেয় তারপর হজ করতে হবে, আর যদি মা বাবা নিষেধ করার কারণে কেউ ফরজ হজ আদায় করা থেকে দূরে থাকে তবে সে গুনাহগার হবে। অতএব শরীয়তের হুকুমের সামনে মা বাবা আর আত্মীয় স্বজনের হুকুম মানা যাবে না। অবশ্য যদি মা বাবা শরীয়তের সীমার ভেতর থেকেই কোনো নির্দেশ দেয় তবে তাদের অবাধ্যতা করা অনেক বড় গুনাহ এবং মা বাবাকে কষ্ট দানকারীদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। যেমন আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে একটি দৃশ্য এটাও দেখেছেন যে কিছু লোক আগুনের ডালে ঝুলে আছে, জিজ্ঞাসা করলে বলা হলো এরা মা বাবাকে গাল মন্দ করত। এক রেওয়ায়েতে রয়েছে যে আল্লাহ পাক ইরশাদ করেন, আমি ততক্ষণ পর্যন্ত মাতা পিতার অবাধ্যদের কাছ থেকে আজাব দূরীভূত করব না যতক্ষণ না তাদের মা বাবা তাদেরকে ক্ষমা করবে। আর আমার ইজ্জত ও জালালের শপথ, আমি মা বাবার মন খুশি ব্যতীত তাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বের করব না। অন্য এক বর্ণনায় রয়েছে, মাতা পিতার নাফরমান যদিও বা রোজা রাখে এবং নামাজ পড়ে, যদি সে এই অবস্থায় মারা যায় যে মাতা পিতা তার উপর নারাজ ছিল, তাহলে সে আল্লাহ পাকের সাথে এই অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ পাক তার উপর গজব দিবেন। হে আশিকানে রসুল, মা বাবার সাথে সদাচরণ ও নম্রতার সাথে কথা বলা উচিত, যেমনটি কুরআনুল করিমে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, আর মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো, পারা 15 সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 23। এমনকি হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে দেখে আল্লাহ পাক তাকে একটি মকবুল হজের সওয়াব দান করেন। মনে রাখবেন, আত্মীয়দের হক অনেক বেশি, আর শয়তান আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিয়ে দেয়, যেমনটি আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিমে বলেছেন, পারা 15 সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 53, কানজুল ইমানের অনুবাদ। নিশ্চয় শয়তান তাদের পরস্পরের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে দেয়। দেখুন, শয়তান পরস্পরের মধ্যে ঘৃণা সৃষ্টি করে, কিন্তু মুমিন ভালোবাসার পয়গাম দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় হযরতে সাইয়্যিদুনা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খুবই সুন্দর বলেছেন, তুমি সম্পর্ক জোড়ার জন্য এসেছো, ভাঙার জন্য নয়। প্রিয় ইসলামী ভাইরা, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, তাদের পরস্পরের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়া এবং বিচ্ছেদ করা একটি শয়তানি কাজ। আর আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়ার পরও শয়তানের পেছনে পড়ে আছি, যেহেতু এখন প্রকৃত অর্থে সুন্নাতের অনুসরণ করি না এবং শরীয়তের নির্দেশ মেনে চলি না, এমনকি শরীয়ত ও সুন্নাত সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই, আর না আমাদের শরীয়তের আইন মেনে চলার অনুভূতি আছে। ব্যাস এটাই কারণ যে আমাদের মধ্যে প্রত্যেকে মুখে মুখে বলি, আর প্রত্যেকে শুধু নিজের চিন্তাই করি। দেখুন, শয়তান ভাইদের মধ্যেও বিভেদ সৃষ্টি করিয়ে দেয়, এবং সেটার স্পষ্ট দৃষ্টান্ত হল হযরতে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। অতঃপর হযরত ইউসুফ আলাইহিস সালাম একটি দেশের বাদশাহ হলেন, এবং শেষ পর্যন্ত যখন তার সাথে ভাইদের দেখা হল, আর ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম যা কিছু বলেছেন সেটির বর্ণনা পারা 13 সূরা ইউসুফ আয়াত নাম্বার 100 কিছুটা এভাবে রয়েছে, কানজুল ইমানের অনুবাদ। এরপর যে শয়তান আমার মধ্যে এবং আমার ভাইদের মধ্যে ভাতৃত্ব সম্পর্ক নষ্ট করে দিয়েছিল, প্রতীয়মান হল শয়তান ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। একটি বর্ণনা অনুসারে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইগণ নবী ছিলেন, এবং উলামায়ে কিরাম এই ভাইদের কর্মকাণ্ডের ব্যাখ্যা এইভাবে করেন যে এই কর্মকাণ্ডগুলো তারা হযরত ইয়াকুব আলাইহিস সালামের ভালোবাসা অর্জনের জন্য করেছেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী ঘৃণা দূর করে এবং ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে থাকে। আসুন দাওয়াত ইসলামী দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাই, মাদানী প্রদীপ জ্বালাই, সেটা থেকে আলো সংগ্রহ করি, এবং সেই আলোতে নিজের পৃথিবী, কবর ও আখিরাতকে আলোকিত করি। হে আশিকানে রসুল, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা অনেক কঠিন গুনাহ ও হারাম, এবং হাদিসে মুবারাকার মধ্যে এটার ব্যাপারে অনেক শাস্তি এসেছে। শিক্ষার জন্য কিছু শাস্তি উপস্থাপন করছি। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ পাক মাখলুকদের সৃষ্টি করে নিয়েছেন, আল্লাহ পাক বললেন, তুমি কি এই কথার উপর সন্তুষ্ট নও যে তোমার সাথে সম্পর্ক অটুট রাখবে, আমি তার সাথে সম্পর্ক বজায় রাখব, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। আত্মীয়তা আরজ করল, হে আল্লাহ পাক, আমি এতে সন্তুষ্ট। এই বর্ণনাটি বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে মুবারাকাটি তিলাওয়াত করলেন, পারা 26 সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22, কানজুল ইমানের অনুবাদ। তবে কি তোমাদের এ লক্ষণ দৃষ্টিগোচর হচ্ছে না, যদি তোমরা শাসন ক্ষমতা লাভ করো তবে পৃথিবীতে বিপর্যয় ছড়াবে এবং আপন আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। হে মা বাবার সাথে সম্পর্ক ছিন্নকারীরা, হে নিজের ভাইয়ের সাথে ঝগড়াকারীরা, হে নিজের বোনদের সাথে সম্পর্ক ছিন্নকারীরা, হে নিজের খালা, মামা এবং চাচার সাথে সম্পর্ক ছিন্নকারীরা, আল্লাহ পাকের সত্যিকার কালামে খুব ভালোভাবে মনোযোগ দিন যে আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের উপর কি পরিমাণ রাগান্বিত। মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অনেক বড় গুনাহ। যদি কারো মা বাবা ও ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা থাকে, তবে তার উচিত দ্রুত এই সমস্যাটি সমাধান করে তাদের সাথে মীমাংসা করে নেয়া। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিদ্রোহ আর সম্পর্ক ছিন্ন, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, দুইটি এমন গুনাহ যেগুলোর উপর দুনিয়া ও পরকালে আজাব দেয়া হয়। এক বর্ণনায় রয়েছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম শাবানের ১৫তম রাতে আমার কাছে আসলো আর বলল, আজ রাতে আল্লাহ পাক বনি কলব গোত্রের ছাগলের পশম পরিমাণ গুনাগার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, কিন্তু মুশরিক হিংসুক আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী অহংকারী নিজের পায়জামা অর্থাৎ প্যান্ট গোড়ালির নিচে ঝুলিয়ে রাখা ব্যক্তি মাতা পিতার অবাধ্য এবং মদ পানকারীদের ক্ষমা করবেন না। একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে কিছু লোক উপস্থিত ছিল, তখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আমার মজলিসে বসবে না। এটা শুনে এক যুবক সেখান থেকে উঠে গেল এবং তার খালার কাছে গেল, কেননা তার খালার সাথে তার ঝগড়া ছিল, যেটার জন্য সে ক্ষমা চাইল এবং উভয় একে অপরকে ক্ষমা করে দিল। অতঃপর ওই যুবক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসে বসে গেল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই গোত্রের উপর আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয় না যার মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী থাকে। প্রিয় ইসলামী ভাইরা, পূর্বে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ধারাবাহিকতা অনেক কম ছিল, কিন্তু আজকাল অবস্থা এর সম্পূর্ণ বিপরীত। এখন হয়তো এমন কেউ নেই যার উপর কোনো আত্মীয় অসন্তুষ্ট নয়, বরং সাধারণত আমাদের মধ্যে অধিকাংশ মানুষের উপরই আত্মীয় স্বজনরা নারাজ হয়ে থাকে। এই কারণেই আজ মুসলমানরা নানা বিপদের শিকার এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পরিবর্তে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায় যে, সাহেব আমাদের দোয়া কবুল হয় না, জানি না কোন গুনাহ করেছি যে আমার ঘর থেকে রোগ বালাই যাচ্ছে না, জানি না কি গুনাহ করেছি যে অভাব যাচ্ছেই না। আমরা বুজুর্গদের দ্বারা দোয়াও করিয়েছি, বড় বড় মাজারেও গিয়েছি, বড় বড় ওয়াজিফাও আদায় করেছি, কিন্তু আমার সমস্যা সমাধানই হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। দেখুন আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান বাণী, যেই জাতির মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি বিদ্যমান থাকে তাদের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয় না। যখন আমরা সেই বিনা অনুমতিতে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করব, তখন আমাদের উপর রহমত কিভাবে নাজিল হবে, আমাদের দোয়া কিভাবে কবুল হবে, আমাদের সমস্যা কিভাবে সমাধান হবে? আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য আমাদের আত্মীয় স্বজনদের সাথে বন্ধন সৃষ্টি করতে হবে এবং খুব গভীরভাবে চিন্তা করতে হবে যে কার কার সাথে আমাদের মনোমালিন্য চলছে। এখন যাদের সাথে আমাদের নারাজি রয়েছে তাদের সাথে মীমাংসা করে নিতে হবে। যদি আমরা নিজের পক্ষ থেকে মীমাংসা করার আপ্রাণ চেষ্টা করি আর সামনের ব্যক্তিটি না মানে, তবে এটা হবে অপারগতা। ক্ষমা চাওয়ার সময় কঠোরমূলক কোনো আচরণ করবেন না, যেমন এমনটি বলবেন না যে মাফ করবে কি করবে না, মাফ করবে না তো কোনো সমস্যা নেই, ইত্যাদি ইত্যাদি। যদি হাত জোর করে আন্তরিকতার সাথে বিনয়ী হয়ে কোন তর্ক বিতর্ক ছাড়া নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া হয়, তবে আশাবাদী যে সামনের লোকটির মন নরম হয়ে যাবে এবং ক্ষমা করে দিবে। আর যদি ক্ষমা চাওয়ার সময় পুরনো মুর্দাকে উঠানো শুরু করে দেন অথবা চুলের চামড়া তোলা শুরু করে দেন, যেমন সামনের লোকের সাথে এরকম কথাবার্তা বলেন যে, যদি আমি অমুক কথাটি বলেছিলাম তো তুমিও তো অমুক কথা বলেছিলে, অথবা আপনি আমাদেরকে আপনার ঘরে আন্তরিকতাহীনতার অথবা আপনি আমাদেরকে আপনার ঘরে আন্তরিকহীনভাবে দাওয়াত দিয়েছিলেন আর ডাকার জন্য কাউকে পাঠাননি আর না আমাদের জন্য অপেক্ষা করেছিলেন, আপনি অমুক জায়গায় আমাকে ধমকিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন, যদি মীমাংসা করার সময় এরকম অভিযোগ করে বসে তবে কখনো মীমাংসা হবে না। হে আশিকানে রসুল, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার আরো কিছু শাস্তি লক্ষ্য করুন। যেমন একবার হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা শোনাচ্ছিলেন আর বললেন, প্রত্যেক আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী আমার মাহফিল থেকে উঠে যান। এক যুবক উঠে তার ফুপির কাছে গেল যার সাথে তার দুই বছরের পুরনো ঝগড়া ছিল। যখন উভয়ে একে অপরের উপর সন্তুষ্ট হয়ে গেল তখন সেই যুবককে তার ফুপি বলল, তুমি গিয়ে এটার কারণ জিজ্ঞাসা করো, অবশেষে এটা কি কারণে করেছে। অর্থাৎ সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণার হিকমত কি? হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন যে এই জাতির মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী থাকে তাদের উপর আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয় না। হযরত সাইয়েদনা আমাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে, একদিন সকালে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহফিলে উপস্থিত ছিলেন। তখন তিনি লোকদেরকে লক্ষ্য করে বললেন, এমন ব্যক্তি যে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে বসেছে, আমি তাকে আল্লাহ পাকে শপথ দিচ্ছি যে সে যেন আমার এই মজলিস থেকে চলে যায়, যাতে আমরা আল্লাহ পাকের নিকট মাগফিরাতের দোয়া করতে পারি। কেননা যতক্ষণ পর্যন্ত সে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের উপর আল্লাহ পাকের রহমতের দরজা বন্ধ থাকবে। অর্থাৎ যদি সে এখানে থাকে তাহলে আমাদের দোয়া কবুল হবে না। প্রিয় ইসলামী ভাইরা, দোয়া কবুল না হওয়ার অনেক কারণ সমূহের মধ্যে থেকে একটি কারণ হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আজ অনেক লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসেছে, আর সেই ব্যাপারে তাদের কোনো চিন্তাই নেই। বরং পরিতাপের বিষয় হল সমাজে এই কাজটিকে কোনো গুনাহ মনে করা হয় না, অথচ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অনেক কঠিন একটি গুনাহ। কিছু লোক নামাজ পড়ে, নফল রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, কুরআনে পাক তিলাবাত করে, চেহারায় দাড়ি আর মাথায় পাগড়ি শরীফ সাজিয়ে থাকে এবং বাবরি চুলও রাখে, কিন্তু তারা পরিবারের মধ্যে অনেক ঝগড়া বিবাদও করে। এইভাবে অনেক লোক মা বাবার সামনে তুই তুকারি, আমি আমি করতেও সংকোচ বোধ করে না। মা বাবার চোখে চোখ রেখে কথা বলতে তাদের লজ্জা লাগে না। মা বাবাকে ধমক দেওয়ার সময় এটাও অনুভব করে না যে সে ভুল করছে। যদি বাবা কোনো মাহফিলে আসে তবে তার কাছ থেকে পালিয়ে বেড়ায়, আর বন্ধু আসলে তাকে স্বাগত জানায় এবং তার সাথে হাসি মুখে কথা বলে। এমন লোকদের মনে রাখা উচিত যে মা বাবার মনে কষ্ট দেয়া অনেক বড় কবিরা গুনাহ। আশিকানি রসুলের দিনী সংগঠন দাওয়াতে ইসলামের সুন্নতে ভরা ইজতিমায় অংশগ্রহণকারী কিছু লোক যখন মা বাবার সাথে এমন আচরণ করে, তখন সে গুনাহগার হওয়ার সাথে সাথে দাওয়াতে ইসলামী ওয়ালাদের মন্দ বলার একটি কারণও হয়। যদি আপনি কাল পর্যন্ত মায়ের সাথে তুই তুকারি করে কথা বলতেন, এখন আপনি বলে কথা বলুন, দেখুন তুই এর স্থলে আপনি বলার দ্বারা না তো মুখে ব্যথা হয় আর না দেরি হয়। যেখানে বন্ধুকে প্রভাবিত করার জন্য আপনি জনাব বলে নকল চরিত্রে বহিঃপ্রকাশ করা হয়ে থাকে, সেখানে যদি নিজের মায়ের সাথে আপনি বলে কথা বলা হয় তবে তাদের হৃদয় খুশি হয়ে যাবে। আশিকানে রসুলের দিনী সংগঠন দাওয়াতে ইসলামী সুন্নতে ভরা ইজতিমায় অংশগ্রহণকারী ইসলামী ভাই যদি ঘরে আদব সম্পন্ন ধরন অবলম্বন করে, তবে তার মা বাবা দাওয়াতে ইসলামের দিনী পরিবেশের প্রতি প্রভাবিত হবে এবং অন্যকেও বলবে, আমার ছেলে ভালো জায়গায় যায়, কেননা সে তো আমাদেরকে আগে তুই বলে সম্বোধন করত আর এখন আপনি বলে সম্বোধন করে। পূর্বে যখন আমি তাকে কোনো কাজের জন্য বলতাম হ্যাঁ আসছি, আর এখন জি আম্মু হাজির হচ্ছি, এরকম আদববালা শব্দাবলী বলে উত্তর দেয়। দেখুন যখন মা সুন্নাত ভরা ইজতিমায় অংশগ্রহণকারী ছেলের উত্তম চরিত্র ও কথাবার্তা বলার উত্তম ধরন অবলোকন করবে, তখন সে অপরজনের ছেলেকে বলবে, বাবা যখন থেকে তোমার ভাই দাওয়াতে ইসলামের সুন্নাত ভরা ইজতিমায় অংশগ্রহণ করতে লাগলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কথা বলে, সুতরাং তুমিও ইজতিমায় অংশগ্রহণ করিও। সুতরাং যদি ঘরে উত্তম চরিত্র ধারণ করা হয় তবে ইনশা আল্লাহ ঘরের পরিবেশ ভালো হবে আর অনেক সমস্যারও সমাধান হবে। কিছু আবেগপ্রবণ ইসলামী ভাইরা যখন কিছু সুন্নত শিখে নেয় তখন জবরদস্তি তাদের মা বাবাকে সেগুলোর উপর আমল করানোর চেষ্টা করে থাকে। অনেক সময় এই কারণেও মা বাবা তাদের সন্তানদেরকে দাওয়াত ইসলামীর দিনী পরিবেশ থেকে দূরে রাখে। এমন ইসলামী ভাইদের অনুরোধ করব যে দেখুন কোন বিষয়ে আমল করার মানসিকতা ধীরে ধীরে হয়ে থাকে। আপনি এতদিন ধরে ইজতিমায় আসছেন আর মুবাল্লিগরা আয়তে মুবারাকা ও কত হাদিসে পাক বলে আপনাকে বোঝাচ্ছেন, অতঃপর ধীরে ধীরে আপনার সুন্নতের উপর আমল করার মানসিকতা হয়েছে। এখন যদি আপনার মা বাবাকে হুবহু সুন্নতের উপর আমল করার দাবি করেন তাহলে সেটা তারা করতে পারবে না। যদি আপনি মা বাবাকে কিছু বোঝাতে চান তবে সেটা সর্বোত্তম পদ্ধতি হল এটাই যে প্রকাশিত হওয়া অডিও ও ভিডিও সুন্নতে ভরা বয়ানাত শোনানো এবং দেখানো, এবং কোন নেক কাজ মাতা পিতার উপর তুলে দেওয়ার পরিবর্তে সেটার উপর স্বয়ং নিজে আমল করতে থাকুন। তাদের সামনে রাগ দেখানো থেকে এড়িয়ে চলুন এবং তাদেরকে কখনো ধমকাবেন না। যদি পূর্বে ঘরের কাজ কাম কম করে থাকেন তবে এখন দাওয়াত ইসলামী দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার পর আগে চেয়ে আরো বেশি কাজ করা শুরু করে দিন। ইনশাআল্লাহ মা বাবা আপনার উপর খুশি হয়ে যাবেন, ঘরের পরিবেশ ভালো হয়ে যাবে, আল্লাহ পাক ও তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হবে এবং আপনি দিনের খেদমতে উত্তম পদ্ধতি অবলম্বনকারী হয়ে যাবেন। যদি মা বাবা বলেন বাবা রাত ১২টা বাজে ঘরে চলে আসবে, তাহলে আপনি ১১টা ৩০ মিনিটে ঘরে চলে যান আর খুব দ্রুত ঘুমিয়ে পড়ুন। এটার বরকতে ইনশাআল্লাহ ফজরের নামাজে নামাজের জন্য আপনার চোখ খুলে যাবে এবং যদি তাহাজ্জুদ পড়তে চান তবে উঠতে সহজ হবে। এছাড়া সকালের কাজকর্ম সম্পূর্ণ হবে। দেখুন, যদি আপনি রাত দুটা পর্যন্ত এদিক সেদিক হোটেলে গল্প গুজব করতে থাকেন আর পরিবারের লোকদের বলেন যে আমরা দাওয়াত ইসলামী দিনী কাজে ব্যস্ত থাকার কারণে দেরি করে ঘরে আসি, তবে এমনটি করার কারণে দাওয়াত ইসলামীকে মানুষ মন্দ বলবে। সুতরাং ইশারের নামাজ পড়ে দরজ দিন এবং মাদ্রাসাতুল মদিনা বালেগান পড়িয়ে ঘরে চলে যান। ইনশাআল্লাহ পরিবারের লোক খুশি হবেন এবং ভবিষ্যতে দাওয়াত ইসলামী সুন্নতে ভরা ইজতিমা ইত্যাদিতে অংশগ্রহণ করার অনুমতিও দিয়ে দিবেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুরুতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে রেওয়ায়েত শুনেছেন, এখন আরো কয়েকটি বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করছি। বুখারী ও মুসলিম শরীফে রয়েছে, আত্মীয়তা আল্লাহ পাকের আরশের সাথে ঝুলে আছে আর আবেদন করছে যে আমাকে মিলিয়েছে আল্লাহ পাক তাকে মিলিয়ে দিবেন। অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তা অটুট রেখেছে আল্লাহ পাক তাকে অটুট রাখবে, আর যে আমাকে ছিন্ন করেছে অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে আল্লাহ পাকও তাকে ছিন্ন করবেন। হযরত সাইয়েদনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছিলেন, আল্লাহ পাক ইরশাদ করেন, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহম তথা আত্মীয়তাকে সৃষ্টি করেছি আর এটাকে আমার নামের সাথে সম্পৃক্ত করেছি, অর্থাৎ নির্গত করেছি। যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলো আমি তাকে আমার রহমত দ্বারা আবৃত করব, আর যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলো আমি তাকে আমার রহমত থেকে দূরবর্তী করে দিব। বুখারী শরীফে রয়েছে, আত্মীয়তার বন্ধন এটা নয় যে মেলামেশা করা, আত্মীয়দের সাথে মেলামেশা রাখা, অর্থাৎ যেসব আত্মীয় ভালো সম্পর্ক রাখে তাদের সাথে ভালো সম্পর্ক রাখা, বরং আত্মীয়তা বজায় রাখার মানে হলো যেসব আত্মীয়রা সম্পর্ক ছিন্ন করেছে তাদের সাথেও মেলামেশা অব্যাহত রাখা। প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে পাকে কি চমৎকার কথা বলা হয়েছে যে যারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং ঘৃণা করে তাদের সাথেও আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে। রাস্তায় কোথাও দেখা হয়ে গেলে তাদেরকে সালাম দিব, নিজের পাশাপাশি থাকলে তাদেরকে অবশ্যই দাওয়াত দিব, যদিও বা তারা না আসে কিন্তু আমার পক্ষ থেকে তাদের সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে হবে। তিরমিজি শরীফের হাদিসে পাকে রয়েছে, ওই সব লোকদের অন্তর্ভুক্ত হয়েও না যারা বলে যে যদি মানুষ আমাদের সাথে ভালো ব্যবহার করে তবে আমরা তাদের সাথে ভালো আচরণ করব, আর যদি তারা অন্যায় করে তবে আমরাও অবিচার করব। বরং তোমরা এই কাজের অভ্যস্ত হও যে যদি মানুষ তোমাদের সাথে ভালো ব্যবহার করে তোমরাও ভালো আচরণ করো, আর যদি তারা কোনো অন্যায় করে তবে তোমরা তাদের সাথে অন্যায় করো না। হে আশিকানে রসুল, এই হাদিসে পাক থেকে প্রতীয়মান হল যে আমাদেরকে ইটে জবাব পাথর দিয়ে দেয়া উচিত হবে না, বরং আত্মীয়রা আমাদের সাথে যতই খারাপ আচরণ করুক না কেন আমাদের উচিত তাদের সাথে উত্তম আচরণের দরজা বন্ধ না করা। কেউ খুব সুন্দর বলেছেন, ও জাফা করতে রহে হাম ওয়াফা করতে রহে, আপনি আপনে ফর্জ কো দোনো আদা করতে রহে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখি কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, আমি তাদের ভালো করি কিন্তু তারা আমার ক্ষতি করে, আমি তাদের সাথে নম্রতা ও আন্তরিকতা প্রদর্শন করি কিন্তু তারা আমাদেরকে কোনো কিছুতে রাখে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার কথা সত্যি হয় তাহলে তুমি একটি দূর দূরান্ত রাস্তা নির্ধারণ করে নিয়েছো, আর যতক্ষণ পর্যন্ত তুমি নিজের এই অভ্যাসে অটল থাকবে তবে আল্লাহ পাক তোমার সহায় ও সহযোগী হবেন। এক হাদিসে পাকে রয়েছে, সবচেয়ে উত্তম সাদাকা হল ঘৃণা পোষণকারী আত্মীয়দেরকে কিছু দেওয়া। প্রিয় ইসলামী ভাইরা, প্রতীয়মান হল যে আত্মীয়রা আমাদেরকে ঘৃণা করে তাদেরকে কিছু দান করা সবচেয়ে উত্তম সাদকা, কিন্তু যারা আমাদের প্রশংসা সুনাম ও বাহবা করে আমরা তাদেরকে তো দিতেই থাকি, আর যারা আমাদেরকে ঘৃণা করে এবং আমাদেরকে নিয়ে হাসি তামাশা করে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে কিয়ামতের দিনে তার হিসাব নিকাশ খুবই সহজভাবে হবে এবং ঠিকানা হবে জান্নাত। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তিনটি বৈশিষ্ট্যগুলো কি কি? বললেন, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দিতে থাকবে, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখবে, আর যে তোমার উপর অবিচার করে তুমি তাকে ক্ষমা করে দিবে। প্রিয় ইসলামী ভাইরা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। যদি কোনো আত্মীয় আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তবুও আমাদের জন্য এই হুকুম রয়েছে যে আমরা যেন তাদের সাথে সম্পর্ক অটুট রাখি। যদি আমাদের প্রচেষ্টার পরও আমাদের জীবনে কোনো ছিন্ন হওয়া আত্মীয়কে ধরে রাখতে ব্যর্থ হয়ে যায়, তবে আমাদের পরিশ্রম নষ্ট হবে না। বরং এমনটি করার দ্বারা আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন, এবং এটাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। মনে রাখবেন, যদিও বা পুরো পৃথিবী আমাদের উপর অসন্তুষ্ট হোক না কেন, যদি আল্লাহ পাক রাজি হয়ে যান তবে আমাদের কল্যাণই কল্যাণ। যদি কোনো আত্মীয়ের সাথে সম্পর্ক রাখতে হয় তবে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রাখবেন। আর যদি আত্মীয়তার সাথে কোনো মন্দ কিছু হয় তবে তার সংস্পর্শ থেকে বেঁচে থাকুন, তাদের মন্দ কাজকে ঘৃণা করুন, আর তার মধ্যে যেই মন্দ বিষয়াদি পাওয়া যায় সেগুলোকে মন্দ জানুন, কিন্তু তার প্রতি মন্দ মনোভাব আনবেন না। যেমন কেউ দাড়ি মুন্ডায় তবে তার মুন্ডানোকে ঘৃণা করুন, কিন্তু নিজের হৃদয়ে তার ব্যাপারে কোনো ঘৃণা ও হিংসা রাখবেন না, এবং নিকট আত্মীয় হওয়ার কারণে তার সাথে এমন ভালোবাসাও রাখবেন না তার মুন্ডানো যেন আপনার হৃদয়ে খারাপ কাজ মনে না হয়। একইভাবে যদি কোনো আত্মীয় ঘুষ অথবা সুদ খায় অথবা সিনেমা নাটক দেখে, তবে আমরা এসব কাজকে মন্দ হিসেবে জানব, তবে হৃদয়ে তাদের ব্যাপারে হিংসা ও ঘৃণা রাখব না। আজকাল অনেক লোক নিজের ব্যক্তিগত কারণে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ রাখে এবং ঝগড়া বিবাদ করে, কোনো গুনাহের কারণে নয়। যেমন কাউকে এজন্য ঘৃণা করে যে সে নামাজ পড়ে না অথবা সিনেমা নাটক দেখে, বরং এজন্য ঘৃণা করে আর ঝগড়া বিবাদ করে যে তার কথা মেনে নেয়নি অথবা সবার সামনে তাকে ধমক দিয়েছে অথবা কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয়নি ইত্যাদি ইত্যাদি। আজকাল জামাই শ্বশুর বাড়ির লোকদের চাকর মনে করে থাকে আর চাই যে প্রত্যেক প্রোগ্রামে তাকে দাওয়াত দেয়া হোক এবং নেয়ার জন্য গাড়িও পাঠানো হোক, নতুবা যেতে না করে দেয় অথবা এরপর থেকে আর আসেই না। এইভাবে আত্মীয় স্বজনদের মাঝে ফাটল দেখা দেয়। এই ফাটলের কারণেই পুরো একটা বংশের সম্পর্ক ভেঙে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের অবস্থার উপর দয়া করুক এবং আমাদেরকে নিজেদের আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহি খাতামিন নাবিগিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।